শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে আমাদের ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
হিউম্যান রাইটস ওয়াচের চিফ পরিচালক ব্রাড অ্যাডামস বলেছেন, আওয়ামী লীগ হয়তো এই নির্বাচনে জিতেছে, কিন্তু এর জন্য সরকার বাক স্বাধীনতাকে অপরাধযোগ্য সাজায় রূপান্তর করেছে।
রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সহ অন্যান্য বিষয়াবলী তুলে ধরা হয়।
তাছাড়াও থাকছে ব্রেক্সিট নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজ শহরে একজন আত্মঘাতী বোমাবাজ একটি রেস্টুরেন্টের বাইরে জনতার উপর বোমা বিস্ফোরণ করে এবং নিজেকেও হত্যা করে। ওই ঘটনায় চারজন আমেরিকান প্রাণ হারায় এবং এ নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর পরিস্থিতি ঠিক কী হবে। বুধবারের ওই হামলার জন্যে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট তড়িঘড়ি করে আক্রমণের দায় স্বীকার করে এবং বোমাবাজটিকে একজন সিরীয় যোদ্ধা বলে শনাক্ত করেছে। তারা বলছে যে সে যুক্তরাষ্ট্র ও জোট টহলদার সৈন্যদের লক্ষ্যবস্তু করেছিল। মানবিজে চিকিৎসকরা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের দুজন সৈন্য তাৎক্ষণিকভাবেই মারা যায় এবং আহতদের প্রতিবেশী ইরাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বুধবার রাতে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে যে ওই বিস্ফোরণে একজন অসামরিক কর্মী এবং প্রতিরক্ষা বিভাগের একজন ঠিকাদারও মারা যায়। এর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অপারেশন ইনহেরেন্ট রিজলভের একজন মুখপাত্র বলেন যে ওই আক্রমণ হবার সময় আমেরিকানরা নিয়মিত টহল দেবার দায়িত্বেই ছিল। আক্রমণস্থলের ভিডিও এবং স্থির চিত্রে দেখা গেছে মরদেহগুলো মাটিতে পড়ে আছে এবং দেয়ালে ছোপ ছোপ রক্তের ছাপ রয়েছে। সেখানে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ওই রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্রের সৈন্যরা তাদের জোটের অন্যান্যদের সঙ্গে দেখা করে থাকে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে যুক্তরাষ্ট্র সমর্থিত পাঁচজন যোদ্ধা সহ কমপক্ষে 10 জন অসামরিক লোক ওই আক্রমণে নিহত হয়। পাকিস্তান আফগান তালিবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সংলাপ অক্ষত রাখার জন্য তাদের প্রচেষ্টা জোরালো করেছে। তবে ইসলামাবাদের সরকারি সূত্রগুলো বলছে আলোচনাকারী দুপক্ষের উপর নির্ভর করছে এই অনিশ্চিত শান্তি প্রক্রিয়ার সাফল্য কিংবা ব্যর্থতা। এই সতর্ক বার্তাটি এমন এক সময় এলো যখন আফগানিস্তান আপোষ আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ আজ পাকিস্তানি রাজধানীতে গিয়ে পৌঁছেছেন। এরকম আশার মুখে যে সে দেশে তাঁর অবস্থানের সময় তালিবান আলোচক এবং তার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক হবে। কাবুল থেকে গতকাল তার রওনা দেবার আগে খলিলজাদ সংবাদদাতাদের বলেন যে তালিবানের সঙ্গে খুব শিগগিরই আলোচনা হবার কথা, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। এদিকে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আজ ফোন করেছেন এবং আফগানিস্তানে শান্তি আনার ব্যাপারে বিভিন্ন প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন। পাকিস্তানি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে মিস্টার গনি আফগান শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের আন্তরিক প্রয়াসের জন্য তাঁর কৃতজ্ঞতা জানান। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট গনিকে আশ্বস্ত করেন যে সকলকে অন্তর্ভুক্ত করে শান্তি প্রক্রিয়ার মাধ্যমে আফগানিস্তানে সংঘাত বন্ধের লক্ষ্যে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য পাকিস্তান আন্তরিক চেষ্টা করছে। ইসলামাবাদে সরকারি সূত্রগুলো আশা করছে যে আগামী দুদিনের মধ্যেই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে, কিন্তু তারা বিস্তারিত আর কিছু জানায়নি। বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সহ অন্যান্য বিষয়গুলো তুলে ধরা হয়। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কূটনীতিকদের কাছে এ সকল বিষয় তুলে ধরেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল কূটনীতিকদের সাথে আব্দুল মোমেনের প্রথম বৈঠক। বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অব্যাহত থাকবে। তবে বৈঠক শেষে কূটনীতিকরা জানিয়েছেন, গত 30 ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়নি। ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচারি বলেন, কূটনীতিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশের উন্নয়নে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জাপান, চীন, ভারত, নেদারল্যান্ড সহ অন্যান্য দেশের কূটনীতিক এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক বিশ্ব প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক বিশ্ব প্রতিবেদন 2019-এর বাংলাদেশ অধ্যায়ে বলা হয়েছে, বাংলাদেশে গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের আগে শাসক দলের সমালোচনা সহিংসভাবে দমন করা হয়েছে। বিরোধী দলের সদস্যদের উপর হামলা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচন কর্মকর্তাদের একটা দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ সহ নির্বাচনী কারচুপির গুরুতর সব অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়েছে এই নির্বাচন। নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা তো নিশ্চিত হয়নি, বরং এসব বাহিনী সহিংসতা, নির্যাতন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িয়েছে। সংস্থাটির এশিয়া পরিচালক ব্রাড অ্যাডামস বলেছেন, আওয়ামী লীগ হয়তো এই নির্বাচনে জিতেছে, কিন্তু এজন্য সরকার বাক স্বাধীনতাকে অপরাধযোগ্য সাজায় রূপান্তর করেছে। প্রতিবেদনে রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে বলা হয়, এই সংকটের কারণে মানবিক ও সরকারি দাতা সংস্থার উপর নিদারুণ চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া সরকার রোহিঙ্গা শরণার্থী শিবিরে কিছু নির্দিষ্ট অবকাঠামোগত উন্নয়ন বাধা দিয়েছে, কারণ সরকারের বক্তব্য মিয়ানমারে ফিরে যাওয়ার মধ্যেই নিহিত আছে এই সংকট সমাধানের চাবি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
কলকাতার নীলরতন হাসপাতাল বা এনআরএস হাসপাতাল কুকুর শাবক নিধন কাণ্ডে আরো বিপাকে পড়েছে। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর হুঁশিয়ারি, অভিযুক্ত দুই পড়ুয়াকে বহিষ্কার না করলে এনআরএস হাসপাতালের নার্সিং স্কুলের লাইসেন্স বাতিল করে দেবেন তিনি। ঘটনায় অভিযুক্ত এনআরএসের দুই নার্সিং পড়ুয়াকে গ্রেপ্তার করেছে কলকাতার ইন্টালি থানার পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে। হাসপাতালে নিজস্ব তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে 5 জন নার্সিং পড়ুয়াকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে এনআরএস কর্তৃপক্ষ। কুকুর শাবক নিধনকাণ্ডের ঘটনায় এনআরএসের অধ্যক্ষকে ফোন করেন মানেকা গান্ধী। ফোনে মন্ত্রী জানিয়েছেন, অভিযুক্ত দুই নার্সিং পড়ুয়াকে অবিলম্বে বহিষ্কার করতে হবে, না হলে এনআরএসের নার্সিং স্কুলের লাইসেন্স বাতিল করে দেবেন তিনি। পশুপ্রেমী হিসেবেও পরিচিত মানেকা গান্ধীর, অবলা প্রাণীদের ভালো রাখার জন্য তিনি একটি নিজস্ব স্বেচ্ছাসেবী সংগঠনও চালান। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গতকাল বুধবার ব্রিটেনের সংসদে প্রধানমন্ত্রী টেরিজা মে আস্থা ভোটে শেষ পর্যন্ত টিকে গেছেন। এর একদিন আগেই বিধায়করা ব্রিটেনকে ইউরোপ থেকে পৃথক করার তাঁর পরিকল্পনাকে প্রচুর ভোটে নাকচ করে দিয়েছিল। আস্থা ভোটে রক্ষা পাবার পর মে এখন সংসদের মাধ্যমে ব্রেক্সিট চুক্তির কাজ এগিয়ে নেওয়ার উপর নতুন করে মনোযোগ দিতে পারেন। সোমবারের মধ্যে সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সকে তার নতুন প্রস্তাব দিতে হবে, তবে এটা পরিষ্কার নয় যে তিনি ঠিক কি প্রস্তাব দেবেন। মে 325-306 ভোটে জয়লাভ করার পর তিনি তাঁর দলের নেতাদের ব্রেক্সিট সম্পর্কে আলোচনার জন্য গতরাতে আমন্ত্রণ জানান। আস্থা ভোটের আগে টেরিজা মে বলেন যে ব্রিটেন 29 মার্চে ইইউ ত্যাগ করবে এবং ওই ব্লকটি আলোচনার সময় তখনই বৃদ্ধি করার বিষয়টি বিবেচনা করবে যদি ইইউ থেকে বেরিয়ে আসার বাস্তবসম্মত পরিকল্পনা থাকে। প্রধানমন্ত্রীর সহযোগীরা বলছেন যে তিনি আরও সময় নেওয়ার চেষ্টা করবেন এবং আলোচনার জন্য ইইউ নেতাদের রাজি করাতে তিনি ব্রাসেলসে যাবেন। এই সম্পর্কে শুনবেন একটি বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার আজই আমাদের এই অধিবেশনে বিশ্ব সংবাদের পর। চীনের অর্থনীতির নিয়ন্ত্রক, সেখানকার উপপ্রধানমন্ত্রী লিউ হি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে আসছেন। তাঁর এই সফরের লক্ষ্য হচ্ছে বিশ্বের এই দুটি অর্থনৈতিক শক্তির মধ্যে চলমান বাণিজ্য লড়াইয়ের নিষ্পত্তি করা। চীনের বাণিজ্যমন্ত্রীর মুখপাত্র গাও ফেং বেইজিংয়ে আজ সংবাদদাতাদের বলেছেন যে লিউ 30 ও 31 জানুয়ারি ওয়াশিংটনে আসবেন। তিনি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন এবং বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটঝারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে আসছেন। দক্ষিণ কোরিয়ার ইউনহ্যাব বার্তা সংস্থা বলছে যে উত্তর কোরিয়ার একজন কর্মকর্তা ওয়াশিংটনের পথে আজ বেজিং এ পৌঁছেছেন। তিনি উত্তর কোরীয় নেতা কিম জং উন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতির কাজের জন্য ওয়াশিংটন আসছেন। এরকম আশা দেখা দিয়েছে যে এই দুই নেতা গত জুন মাসে সিঙ্গাপুরে তাদের মধ্যকার প্রথম বৈঠকের পর আরেকটি বৈঠক করবেন। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। চরম রাজনৈতিক সংকটে বিশ্বের দুই প্রধান শক্তি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, আশু কোনো সমাধানও দেখা যাচ্ছে না এই সংকটের। যুক্তরাষ্ট্রে চলছে শাটডাউন বা কেন্দ্রীয় সরকারের কাজকর্মে আংশিক বন্ধ অবস্থা, আর যুক্তরাজ্যে চলছে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা। কি এর সমাধান তা এখনও অনিশ্চিত। এ নিয়ে জ্লটিকা হকের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের অধ্যাপক হোসেন কবিরের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অবৈধ অনুপ্রবেশ বন্ধে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার খরচ বাবদ $5.7 বিলিয়ন অর্থাৎ $570 কোটি বরাদ্দে ডেমোক্রেটদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সমঝোতা না হয় কেন্দ্রীয় সরকারের ব্যয় বরাদ্দ আটকে আছে, ফলে চলছে শাটডাউন বা কেন্দ্রীয় সরকারের কাজকর্মের আংশিক বন্ধ অবস্থা। 22শে ডিসেম্বর থেকে চলছে অবস্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত লম্বা সময়ের জন্য শাটডাউন আগে কখনো হয়নি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নতুন সদস্যরা শাটডাউন বন্ধে সেনেটে একটি ভোটাভুটি করবার অনুরোধ জানিয়েছেন বুধবার। অপরদিকে ব্রেক্সিট চুক্তি সংসদে পরাজিত হওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মেয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসার সম্ভাবনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এ থেকে রক্ষা হয়েছে এমন কথাও শোনা গেছে। ডেমোক্রেটিক দলের নতুন কয়েকজন সদস্য সেনেটে শাটডাউন বন্ধে অর্থাৎ সরকারের কাজকর্ম চালু করবার লক্ষ্যে অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে একটি ভোটাভুটি করবার অনুরোধ জানিয়েছেন। মিনেসোটার নবনির্বাচিত কংগ্রেসম্যান ইলহান আবদুল্লাহি ওমার এ নিয়ে কথা বলেন।
Bills that they had already voted on, and so now we're giving them an opportunity to show leadership and to not wait for permission from this administration.
Ilhan Omar bolchilen je amra senate majority ke bill pathiyechi, tara vote koreche, ekhon amra taderke sujog dicchi netritto dekhanor jeno bill pass korte proshashoner onumotir ar dorkar na hoy. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিলে স্বাক্ষর করেছেন যাতে কেন্দ্রীয় সরকারের 8 লাখ কর্মচারী যারা শাটডাউনের সময় ফার্লোতে থাকায় বেতন পাননি তাদের বেতন দেয়া হয়। তবে প্রেসিডেন্ট বলেছেন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা বাবদ বরাদ্দ না পাস হওয়া পর্যন্ত তিনি শাটডাউন বন্ধ করবেন না। ওদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বেকায়দা অবস্থায় মানুষের অসন্তোষের মুখে রয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট বিষয়ক চুক্তি নিয়ে তিনি নিজের দলের আইন প্রণেতাদের বিরাগ ভাজন হয়েছেন। তার বিরুদ্ধে অনাস্থা আসতে আসতে শেষ পর্যন্ত অল্পের জন্য রক্ষা হয়েছে। পশ্চিমা বিশ্বের প্রধান দুই গণতান্ত্রিক দেশে অনেকটা সাধারণ দুটি বিষয় নিয়ে সংকটে পড়েছে বলে মনে করছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার অধ্যাপক ক্লাউস ল্যারিস। ল্যারিস যেমনটি বলেন,
Brexit happened in the middle of 2016. Trump was elected a few months later, and there is a clear connection because 2016 was really the beginning of the rise of populism.
তিনি বলছিলেন ব্রেক্সিট নিয়ে ভোটাভুটি হয়েছিল 2016 সালে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার কয়েক মাস পরই। এর মধ্যে যোগসূত্র থাকতে পারে, কারণ 2016 সালটি লোকানুবর্তী বা সহজ রাজনীতি, সাধারণ বিষয় নিয়ে রাজনীতি শুরুর বছর, এবং এই দুটি শিবিরে একে অন্যের সহযোগিতা করেছে এমন ধারণাও করা যেতে পারে। ল্যারিস উল্লেখ করেন ট্রাম্প এবং ব্রেক্সিট নেতা নিগেল ফারাগে উন্মুক্তভাবেই একে অপরকে সমর্থন করেছিলেন। তিনি বলেন ট্রাম্পের দেয়াল তোলা ইস্যু এবং ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সরে আসা ইস্যু দুটি ঘটনাই এমনভাবে যাতে বৈশ্বিক অর্থনীতির উপর এবং অভিবাসনের উপর কিছুটা সংশয়ের সঞ্চার হয়। ক্লাউস যেমনটি বলেন,
It is fear about economic decline. It is fear about foreigners, about refugees. It is fear about losing one's national identity. And that is, I think, widely shared by the population or by a significant...
বলছিলেন অর্থনৈতিক ধসের ভীতি, বিদেশিদের নিয়ে ভীতি, শরণার্থী ভীতি, নিজস্ব পরিচয় বা জাতীয়তা হারানোর ভয়, সবগুলো বিষয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সংকট অবস্থার সঙ্গে একসঙ্গেই যায়। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এই সংকট যত গভীর এবং প্রলম্বিত হবে গোটা বিশ্বে এই দুই দেশের প্রভাব ততই কমতে থাকবে, আর সেই সুযোগ নেবেন হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা অন্য কেউ। ক্লাউড ল্যাস যেমনটি বলেন,
I do not think that Putin benefits in any direct way, but anything which undermines the coherence of a strong Western government, be it Britain, be it the United States, or be it any other Western government, that is of course...
বলছিলেন আমার মনে হয় না পুতিন এ থেকে সরাসরি কোনো ফায়দা নিতে পারবেন, তবে শক্তিশালী কোনো পশ্চিমা দেশের মধ্যে এ ধরনের যে কোনো অসঙ্গতি হোক, সেটা যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য বা অন্য যে কোনো পশ্চিমা দেশ, পরিষ্কার বিষয় হচ্ছে ওইসব দেশের মিত্রদের জন্য সেটি ভালো খবর নয়। ল্যাস বলেন যুক্তরাষ্ট্রের চলমান শাটডাউন বন্ধ হবেই, তবে এমন এক সময় হয়তো বন্ধ হবে যখন দেশের অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়া শুরু করবে। ব্রিটেনের বিষয়েও তার কথা মতে ওই সংকট হয়তো আরও একটি গণভোটের দিকে ঠেলে দিতে পারে, যাতে ভোটাররা 2016 সালের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসবার ভোটাভুটির যে ফল ভোগ করেছেন সেটি মাথায় রেখেই ভোট দেবেন। এখন সবকিছুই নির্ভর করছে সময়ের উপর, দেখা যাক কি হয়। আর এ নিয়ে বিশ্লেষণ করেছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের অধ্যাপক, আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক অধ্যাপক হোসেন কবির। কিছুক্ষণ আগেই অধ্যাপক হোসেন কবিরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। অধ্যাপক হোসেন কবির, আপনি জানেন যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুটি সংকটে বর্তমানে সময় পার করছে। একটি হচ্ছে যুক্তরাষ্ট্রে দেয়াল তোলা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাজকর্মের সাময়িক বিরতি অবস্থা চলছে, অচল অবস্থা চলছে। আবার ওদিকে যুক্তরাজ্যে ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাব, এরকম একটি কথাবার্তা শোনা যাচ্ছে। তো এই দুটো সংকটকে অনেকে মনে করছেন যে এইটা বৈশ্বিক রাজনীতি বা বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। আপনার কি মনে হয় কেন এই সংকট এবং কি প্রভাব গোটা বিশ্বে পড়তে পারে?
আসলে যেটা আপনার আমরা জানি যে যুক্তরাজ্যের যে আপনার ব্রেক্সিটের যে বিষয়টি, এটি একটু পেছনে গেলে দেখা যাবে যে এটি শুরু হয়েছিল 1973 সালে ইকোনমিক কমিটির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে। তখন থেকে যুক্ত হয়েছিল, এটা আর্থিক স্বার্থের ব্যাপারে তারা যুক্ত হয়েছিল। আবার তারা বেরিয়ে যাওয়ার যে প্রস্তাব দিয়েছে সেটিও কিন্তু এক ধরনের রাজনীতি ছিল, সেখানে এক ধরনের পপুলার বিষয় ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে জনগণ বুঝে না বুঝে সেখানে তারা রায় দিয়েছে 52% যে বেরিয়ে যাওয়ার জন্য, 80% থাকার জন্য। কিন্তু বর্তমানে যেটা হয়েছে, আমরা জানি যে সাম্প্রতিক সেখানে ভোটাভুটি হয়েছে, জনগণ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে চাচ্ছে এবং তারা ব্রেক্সিটকে অনুমোদন দেয়নি এবং আইন প্রণয়ে তারা সেটা প্রত্যাখ্যান করেছে। এবং এই ইস্যুতেই আপনার থেরেসা মেয়ের প্রতি অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে লেবার পার্টির পক্ষ থেকে। সেখানে অলরেডি আপনি জানেন যে একটা মানে তিনি এক ধরনের সম্মুখীন হয়েছিলেন যে 325 ভোটে তিনি উঠতে গেছেন, 306 ভোট তার বিপক্ষে পড়েছে। এতে করে এই যে জায়গাটা যে তিনি এখন বলছেন না এটা ব্রেক্সিটের থেকে বেরিয়ে যাওয়ার পক্ষেই তিনি অবস্থান নিচ্ছেন, তো সেই জায়গায় তারা বুঝতে পারছেন যে তাদের অর্থনৈতিকভাবে সংকট হবে। কারণ এখানে ইমিগ্রেশনের বিষয় আছে, নানা বিষয় আছে, সেখানে যে আসা যাওয়ার বিষয় আছে, সেখানে আর্থিক বাজারের বিষয় আছে। সেই জায়গায় তারা যদি একমুখী হয়, নিজের ঘরমুখী হয়, তাহলে কিন্তু আর্থিকভাবে সংকট সৃষ্টি হবে, এটা তারা বুঝতে পেরেছে। আর যেটা যুক্তরাষ্ট্রের বিষয়টি, সেটিও আসলে গুরুত্বপূর্ণ বিষয়। সেটি আপনার দেয়ালতলার বিষয়টি শুধুমাত্র যে মানে আপনার ইমিগ্রেশন বা অভিবাসনের বিষয়, সেখানে আর্থিক বিষয় যুক্ত আছে এর সাথে। এবং সেখানে প্রচুর পরিমাণ আপনার মেক্সিকো থেকে বর্ডার ক্রস করে নানা লোক সীমান্ত অতিক্রম করে লোকজন আসছে, সেখানে অবৈধ বৈধ নানাভাবে আসছে। সেই জায়গায় দেয়াল তোলার বিষয় কিন্তু এক ধরনের বাণিজ্যের বিষয় আছে। দেয়ালটা যদি তুলে দেওয়া হয় তাহলে সেখানে ফি বাড়ানো হবে, ফি দিতে হবে এবং প্রতিটা মানুষ গণনার মধ্যে চলে আসবে, তাকে প্রতিবারে ঢুকতে আসতে ফি দেওয়ার বিষয় আছে। কিন্তু দেয়াল তুলে দিলেই সেখানে যে পরিমাণ অভিবাসী, অবৈধ অভিবাসী এখানে সস্তা শ্রমে শ্রম দিচ্ছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির চাকাটাকে চালু রাখছে, সেই জায়গায় এই শ্রমের জায়গাটা
ক্ষতিগ্রস্ত হবে,
এক ধরনের হুমকির সম্মুখীন হবে বলে আমি মনে করি।
আচ্ছা, আরেকটি বিষয় যেটি, সেটি হলো যে অনেকে বলছেন যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এই সংকটে গোটা বিশ্বের অন্যান্য জায়গায় যে ভ্যাকিউমের সৃষ্টি হতে পারে, সেই জায়গা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা চীন বা অন্য কোনো শক্তি দখল করার একটা সম্ভাবনা আছে, আপনার কি?
অবশ্যই, কারণ সেই জায়গায় এক ধরনের শূন্যতা বিরাজ করবে, ক্ষমতার যে আপনার হেজিমনি আমরা বলি, সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যদি ক্ষমতার যে পালাবদল হয় বা তার ক্ষমতা হ্রাস পায়, সেখানে চীন অথবা রাশিয়া পুতিন সাহেব সেখানে তার ক্ষমতার বিস্তার ঘটাবে, এতে কোনো সন্দেহ নেই, এবং সেখানে এই বৈশ্বিক রাজনীতিতে এক ধরনের পরিবর্তন আসবে। সেটি আসলে রাশিয়ার বর্তমান যে রাজনীতি সেটি খুব যে কল্যাণমুখী এমনটা বলা যাবে না। যে কোনো কারণে হোক, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাদের দীর্ঘ সময়ের গণতন্ত্রের পথ চলার একটা অভিজ্ঞতা আছে, তারা তাদের নিজেদের মুখ রক্ষার জন্য হলো মানবাধিকারের পক্ষে, মানুষের পক্ষে তারা কথা বলে, সোচ্চার থাকে সেই জায়গায়, এবং দুটো ল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণে ইমিগ্রেশনরা অবস্থান করছে। এই যে মানবিক জায়গাগুলো, এই জায়গাগুলো দেখার বিষয় আছে। চীন এবং রাশিয়া সেই জায়গায় সেই ভূমিকা রাখবে কিনা সেটি একটি বিষয়, সেই কারণেই আমার মনে হয় সেটি ভাববার বিষয় আছে,
এবং এই জন্যই আমাদের সবার কামনা এই সংকট যত দ্রুত হোক সমাধান হোক।
আপনাকে আমাদের সেই কামনা।
জি, অধ্যাপক হোসেন কবির, অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে এবং এই চুক্তির পরবর্তী পর্যায় নিয়ে লন্ডনে অবস্থিত সাপ্তাহিক পত্রিকা জনমতের প্রধান এডিটর সৈয়দ নাহাস পাশার সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী টেরেসা মের নিজের রক্ষণশীল দলের 118 জন এমপি ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দেন, ফলে মঙ্গলবার ব্রেক্সিট চুক্তিতে বিপর্যয়কর হার এবং বুধবার অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী কোনোমতে টিকে যাওয়ার পর ব্রেক্সিট প্ল্যান বি নিয়ে ভোট হবে 29 জানুয়ারি। সৈয়দ নাহাস পাশা, প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, প্রস্তাবটি পাশ না হওয়ার কারণ কি, আর প্ল্যান বিতে প্রধানমন্ত্রী কেমন সাড়া পাবেন বলে আপনি মনে করছেন?
আসলে ব্যাপারটা হলো পুরো জিনিসটাই একটা কেওটিক সিচুয়েশন, কারণ এখন তো প্রধানমন্ত্রী ব্রেক্সিটের প্ল্যান বি নিয়ে কাজ করবেন, কিন্তু প্রস্তাবটা ফাঁস না হওয়ার কারণ, যারা কনজারভেটিভ হার্ডলাইনার যারা আছে তাদের মধ্যেও কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে চুক্তিটা মানে থেরেসা মে মোটামুটি এগিয়ে নিয়ে এসেছেন সেটার মধ্যে কিন্তু ওদের মধ্যে সমঝোতা হয় নাই। যে পার্টির ভিতরে যারা এমপি আছেন তাদের মধ্যে কেউ চাচ্ছেন যে হার্ড ব্রেক্সিট, যেটা ইউরোপীয় ইউনিয়নের সাথে কোনো সম্পর্ক না রাখা, আবার কেউ চাচ্ছেন যে সফট ব্রেক্সিট, যাতে কিছু কিছু জিনিস আমরা ইউরোপীয় ইউনিয়নের জিনিসগুলো মেনে চলি, কিছু কিছু আইন আমরা মেনে চলি। এই বিশেষ করে গোজামিলটা এখানেই দাঁড়িয়েছে যে উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে যে বর্ডার, এই বর্ডারটা নিয়েই যে সীমান্ত, সেই সীমান্ত নিয়েই ঝামেলাটা বেশি মানে সামনে এসেছে। কারণ এই দুই দেশের মধ্যে, উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে, ফ্রি মুভমেন্টটা এমনি কোনো ধরনের বর্ডার চেক ছাড়া চলা হলো একদম। এইটা যে গুড ফ্রাইডে যে চুক্তি হয়েছিল টনি ব্লেয়ারের আমলে যে এইটা থাকবে, এর আগে তো আয়ারল্যান্ডের সাথে, উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে যে বিরোধটা ছিল, এই বিরোধটার মেটানোর একটা অন্যতম এই ছিল যে কোনো বর্ডার ছাড়া
ফ্রি মুভমেন্ট, মানুষ চলাচল করতে পারবে কোনো রকম পাসপোর্ট ছাড়া।
এক্স্যাক্টলি, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসলে তখন আবার এই দুই, বিকজ একমাত্র যে জায়গাটা থাকবে উত্তর আয়ারল্যান্ড হয়ে কিন্তু ব্রিটেনে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিনা বাধায় ঢোকা যাবে। এই জন্য যে কিভাবে এই জিনিসটার সমাধান করা যায় সে নিয়েই কিন্তু মেইন বিরোধটা, যে এই একই দেশের মধ্যে দুইটা আইন তো কার্যকর থাকতে পারে না, একটা বর্ডার ওপেন রাখা আর অন্যান্য বর্ডার গুলো বন্ধ রাখা, এইসব নিয়েই কিন্তু আসল সমস্যায় পড়েছে ব্রিটেন। এখন কথা হলো যে প্ল্যান বি হলো এখন মানে দ্বিতীয় দফা ভোট হতে হবে পার্লামেন্টে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তার যারা বিদ্রোহী এমপি তাদের সাথে কথা বলছেন, 21 তারিখের মধ্যে উনি কথা বলে একটা সিদ্ধান্তে পৌঁছবেন। তারপরে যদি ইয়ে হয়, সিদ্ধান্তে পৌঁছা যায়, আইদার হয়তো দ্বিতীয়বার ভোট হতে পারে, অথবা যেটা হতে পারে আবার পুনরায় ইউরোপিয়ান ইউনিয়নের সাথে রিনেগোশিয়েট করা, অথবা জেনারেল ইলেকশনও হতে পারে, বা আবার গণভোটের ডাকও হতে পারে। মানে অনেকগুলো অপশন, এখানে ছয়টা অপশন আছে। 21 জানুয়ারির পরে বোঝা যাবে যে কি হচ্ছে। অথবা এনাদার ভোট অফ নো কনফিডেন্স এরও আপনার সুযোগ রয়েছে, আর নাইলে একেবারে পুরোপুরি নো ডিল ব্রেক্সিট হবে আর কি 29 মার্চ।
আপনি যেমনটি বলছিলেন যে কোনো চুক্তি ছাড়াই ব্রেক্সিট হয়ে যাবে, এতে কি ব্রিটেনের জনগণ সাড়া দেবে?
যদি কোনো নেগোসিয়েশন বা কোনো সমঝোতায় না পৌঁছানো যায়, তাহলে নো ডিল ব্রেক্সিট হবে। জনগণ মানার ব্যাপারটা হলো যে ব্রেক্সিট হয়ে গেলে, এখানে কথাবার্তা চলতেছে যে ডেডলাইনটা যদি 29 মার্চ থেকে বাড়ানো যায়, কিন্তু সে বাড়ানোর ক্ষেত্রে অনেকগুলো জটিলতা আছে। ওইদিকে ইউরোপিয়ান ইউনিয়ন এর সবগুলো দেশ আবার একমত হতে হবে যে এই সময়টুকু দেয়া যায় কিনা। তারপরে কিছু সাংবিধানিক জটিলতা এইখানেও আছে, গণভোট করতে গেলেও একটা নোটিশের সময় বা বিভিন্ন ধরনের ইয়ে আছে। তো এখন লুক লাইক যদি এটা হয়ে যায় যে নো ডিল ব্রেক্সিট, তারপরে কিন্তু অনেকগুলো অসুবিধায় পড়বে ব্রিটেন।
হ্যাঁ, সেই প্রশ্নেই আসতে চাচ্ছি যে চুক্তি ছাড়া যদি ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসে, সেই ক্ষেত্রে ব্রিটেন কি কি সুবিধা হারাবে অথবা কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে, সে বিষয়টি
মানে যদি যদি কোনো চুক্তি না হয় আর এমনি ব্রিটেন বেরিয়ে যায় কোনো ধরনের সমঝোতা ছাড়া, নো ডিল ব্রেক্সিট হয়, তাহলে একটা কেওটিক সিচুয়েশন আবার শুরু হবে, যেটা হলো 29 মার্চের পর থেকেই কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত আইন কার্যকর রয়েছে ব্রিটেন যেগুলো মানে, সবগুলো অকার্যকর হয়ে যাবে। যেমন ধরেন বর্ডার সিকিউরিটি, যেমন ধরেন এই যে ফ্রি মুভমেন্টটা আছে দুই দেশের মধ্যে, যেমন ধরেন আপনি হাজার হাজার বা লক্ষ লক্ষ লোক যে ফ্রি মুভমেন্ট গাড়ি ড্রাইভ করে ব্রিটেনের বাইরে ইউরোপিয়ান ইউনিয়নে যান, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনে আসেন, অথবা আয়ারল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের মধ্যে যে বর্ডার রয়েছে, এটা কিন্তু এই চুক্তি আছে যে আগের যে বিরোধটা ছিল নর্দার্ন আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে, এই বিরোধটা কিন্তু বিরোধের প্রথম ইয়েটাই ছিল যে দুইটা আয়ারল্যান্ডের ফ্রি মুভমেন্ট, তখন কিন্তু বর্ডার কন্ট্রোল হতে হবে, কারণ তখন আবার ইয়ে থাকবে না, ড্রাইভাররা যারা ব্রিটেন থেকে অন্যান্য দেশে যাবেন অথবা নর্দার্ন আয়ারল্যান্ডের যে ফ্রি মুভমেন্টের, নতুন করে ইন্স্যুরেন্স করতে হবে, নতুন নিয়ম কানুন, অনেকগুলো জটিলতা আছে যেগুলা আপনার। তারপরে তো রয়ে গেল আস্তে আস্তে ট্রেড ডিলের ব্যাপার রয়েছে, যারা ব্রিটেনে ইউরোপীয় ইউনিয়ন নাগরিক যারা বাস করেন তাদের অবস্থান কি হবে, অথবা ব্রিটিশ যারা ইউরোপীয় ইউনিয়নে বাস করেন তাদের অবস্থা কি হবে। বর্ডার কন্ট্রোলটা আবার শুরু হয়ে যাবে, যে পাসপোর্ট নিয়ে যে ফ্রি যেভাবে মুভমেন্টটা করা যেত এক দেশ থেকে আরেক দেশে, সেটার উপরেও হয়তো কড়াকড়ি আসবে। অনেক অনেক জটিল অনেকগুলো ব্যাপার আছে এইখানে।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান নীতিমালার অন্যতম একটি হচ্ছে ফ্রি মুভমেন্ট অফ পিপল, অর্থাৎ অবাধে মানুষ চলাচল করতে পারবে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে। যদি 29 জানুয়ারি চুক্তিটি পাশ করে, তাহলে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং ব্রিটেনের মধ্যে যে অবাধ বাণিজ্য রয়েছে, সেখানে কি ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে?
না, মানে যদি ডিলটা পাশ হয়, ধরেন যদি একটা সমঝোতায় আসা যায়, তাহলে কারেন্ট বর্তমান যে প্রস্তাবগুলো আছে এর মধ্যে প্রধান যেটা হলো ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নকে 39 বিলিয়ন পাউন্ড দিতে হবে যদি এই চুক্তিটা ঠিকমতো পাশ হয়ে যায়। যদি তা না হয় তাহলে এটা তো হয়তো দিতে হতে পারে, অথবা না দিলেও যে ব্যাপারগুলো হবে, ব্রিটেন বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে মানে অনেক ক্ষতিগ্রস্ত হবে, কারণ প্রায় 4 মিলিয়ন লরিস দুই দেশের যে বাণিজ্য ফ্রি মুভমেন্ট করে ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে মালামাল নিয়ে বা এই যে গুডস নিয়ে, এইগুলার উপরেও কিন্তু বিশাল একটা জটিলতা সৃষ্টি হবে। বিশেষ ক্ষেত্রে যে অবাধ বাণিজ্য যেটা বলা হয় এই এই বাণিজ্যে কিন্তু ব্রিটেনে অলরেডি যে আমরা যেটা মানে সাফার করতেছি, যারা ওই পাউন্ডের যে পতন হয়েছে এসব নিয়ে অলরেডি আমরা সাফার করতেছি। এখন জিনিসপত্রের দাম বাড়বে, কি বাড়িঘরের দাম বাড়বে, নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে সেগুলা লোকজনের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় কিনা, এসব নিয়ে কিন্তু অলরেডি একটা অনিশ্চয়তার মধ্যে আছি আমরা। এই অনিশ্চয়তা কাটানোর জন্য যদি ভালোভাবে একটা ডিল না হয় তাহলে ব্রিটেন কিন্তু বিপাকে পড়বে। আর এবং এই এই নিয়ে কিন্তু বিরোধী দলীয় নেতা জার্মি করবিনও কিন্তু বলতেছেন যে কোনো ধরনের নো ডিল ব্রেক্সিট চান না উনি।
প্রধানমন্ত্রী টেরেসা মে ব্রেক্সিট চুক্তির নতুন খসড়া তৈরিতে পার্লামেন্টের সব দলের সঙ্গে আলোচনার প্রস্তাব রেখেছেন এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে লেবার পার্টির নেতা করবিনের সঙ্গে এখনো দেখা করেননি। তিনি লেবার পার্টি থেকে কি কোনো ইতিবাচক সাড়া পেয়েছেন?
এখনো এটা কোনো ধরনের নিশ্চিত হওয়া যায়নি যে দুই পার্টি বসবে কিনা। যে সামান্য মার্জিনাল ভোটে মানে 19টা ভোটের অনাস্থা প্রস্তাবটা যেটা এসেছিল বেঁচে গেলেন, কিন্তু এখন সময় দেওয়া হয়েছে যে 21 জানুয়ারি পর্যন্ত উনি নতুন পরিকল্পনা উপস্থাপন করবেন। এটা হয়তো আবার ফুল ডিবেট হবে এবং 29শে জানুয়ারি এইটার হয়তো আবার আরেকটা ভোট হতে পারে যদি কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো যায়। বিশেষ করে যারা তার দলের কনজারভেটিভ পার্টির যারা টেরেসামের বিদ্রোহী যারা আছেন এবং তার যে কোয়ালিশন সরকারের যেটা ডিইউপি বলে যে রাজনৈতিক দল তাদেরকেও কিন্তু টেরেসামে বোঝানোর চেষ্টা করতেছেন যে ব্যক্তিগত স্বার্থ ঊর্ধ্বে উঠে যাতে তারা দেশের স্বার্থটাকে প্রাধান্য দেন এবং দিয়ে যাতে পক্ষে মতামত দেন এবং সুষ্ঠুভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসা যায় কিনা সেটার দিকে নজর দেন।
সৈয়দ নাহাজ পাশা, ব্রিটেনের ইতিহাসে আমরা জানি এত বড় ব্যবধানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর কোনো প্রস্তাব পার্লামেন্টে হেরে যায়নি। 29শে জানুয়ারি তিনি আরেকটি নতুন প্রস্তাব উত্থাপন করবেন। প্রধানমন্ত্রী এখন জরুরি ভিত্তিতে ব্রেক্সিটের জন্য আরেকটি পথ খুঁজতে চাইছেন, তো এমপিদের সঙ্গে বৈঠক করছেন তিনি। এই প্রস্তাবটি কতটা সফল হবে বলে আপনি মনে করেন?
দেখেন মানে রাজনৈতিক কেমন একটা জটিলতার সৃষ্টি হয়েছে যে বারবারই কিন্তু পার্লামেন্টে বিষয়টা উত্থাপন হচ্ছে, কোনোভাবেই টেরেসা মে অনেকগুলো এগিয়ে নিতে পারছেন না। কারণ এর মধ্যে তো একটা একটা চাপ রয়েছে যে আবার পুনরায় রেফারেন্ডাম করার জন্য, যাতে কিন্তু এখন এত কম সময়, 29শে মার্চ ব্রিটেন আর্টিকেল 50 যেটা বলা হয় সেই 50 কার্যকর হবে, এত কম সময়ে হয়তো রেফারেন্ডামও করা যাবে না। এখন মানে লেটস হোপ ফর দ্য বেস্ট, সারা মানে আর কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এর আগে কখনো কিন্তু এরকম জটিলতার সৃষ্টি হয় নাই ব্রিটেনের ইতিহাসে। এই যে পার্লামেন্টের যে একটা ভোটটা হয়ে গেল 230 ভোটের ব্যবধানে টেরেসা মে হেরে গেছেন পার্লামেন্টে, এর আগে এরকম নজির নাই যে এত ভোটের ব্যবধানে পার্লামেন্টে কোনো প্রস্তাব হেরে যায়। এই হেরে যাওয়ার কারণেই যে জটিলতাটা সৃষ্টি হয়েছে যে এত ভোটে কিভাবে কনভিন্স করবেন নিজের দলের এমপিদের, সেটাই একটা বিষয় অনিশ্চয়তা আর মুখোমুখি। আমার মনে হয় যেটা হবে, যদি যদি চুক্তির মধ্যে কিছুটা পরিবর্তন করা হয়, যে যে ইউরোপীয় ইউনিয়নের সাথে যে কিছু অ্যামেন্ডমেন্ট যদি হয় আর যদি ইউরোপীয় ইউনিয়নও তাদের তারা এটা গ্রহণ করে, তাহলে একটা সমাধান নিশ্চয়ই বেরিয়ে আসবে। এর মধ্যে আবার জেরমি করবিনও আবার নাকি আজকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এই ব্রেক্সিট ইস্যু নিয়ে। এখন দেখা যাক মানে তার চিঠিতে তিনি কি উল্লেখ করেছেন এখনো তো আমি জানতে পারি নাই, কিন্তু যদি দুই পার্টি অ্যাটলিস্ট জনগণের স্বার্থে যদি একটা সমঝোতায় পৌঁছে ব্রেক্সিটটা কার্যকর করতে পারে তাহলে জনগণের জন্যই ভালো হবে।
সৈয়দ নাহাজ পাশা, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতের কুম্ভ ও গঙ্গাসাগর মেলা নিয়ে বিস্তারিত জানতে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে এখন কথা বলছেন তাহিদুল ইসলাম।
ধন্যবাদ সাবরিনা। যেমনটা বলছিল, ভারতের দুটি জায়গায় এখন দুটি ধর্মীয় মেলা চলছে। একটি হচ্ছে উত্তরপ্রদেশের কুম্ভ মেলা, আর অন্যটি পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলা। লাখ লাখ হিন্দু ভক্ত এই দুই জায়গায় পুণ্য স্নান করতে যান। এ বিষয়ে আমরা এখন কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর চক্রবর্তী, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই কুম্ভ মেলা সম্পর্কে, কুম্ভ শব্দের আসলে উৎসটা কি?
কুম্ভ মানে আমরা সবাই জানি যে হাড়ি, কুম্ভ মানে হচ্ছে হাড়ি, মাটির হাড়ি, যার থেকে কুম্ভকার কথাটা এসছে বা কুমোর কথাটা এসছে, যারা মাটির হাড়ি বানান তারা কুমোর, কুম্ভকার। এখন কুম্ভ মেলার নামটা কুম্ভ এই জন্য হয়েছে যে ভারতে হিন্দু ধর্মে বিশেষ করে কয়েকটা মিথ আছে, কিছু গল্প, কিছু পুরাণ কথা, সেই কাহিনীগুলোর ওপর ধর্মে কিছু আচার আচরণ নির্ভর করে। একটা হচ্ছে যে প্রচুর দিন আগে, বহুকাল আগে, অমৃত যাকে এলিক্সার বলে, সেই অমৃত ছিল সাগরের তলায়। তো সেটা কে পাবে, দেবতারা না অসুররা, এই নিয়ে একটা মারামারি হলো। তখন ব্রহ্মা বললেন যে না না, একটা কাজ করো, দুজনেই পাবে, দুজনেরই একটা দড়ি টানাটানি করো, বাসুকী নাগ, বাসুকী মানে সাপ, তিনি দড়ি হতে রাজি হলেন এবং তারপরে সেটা এদিক থেকে ওদিক থেকে টান মেরে সেই কুম্ভ, অমৃত কুম্ভ যেটাকে বলে, সেই সেটা তোলা হলো। তোলার পর পাছে দৈত্যরা ওটা নিয়ে যায়, অসুররা ওটা নিয়ে যায়, তার জন্য দেবতারা তো ভীষণ চালাচ্ছিল, তারা করলো কি, ওই ইন্দ্রকে দিয়ে ওটা পাঠিয়ে দিল স্বর্গে, যাতে পাতালে দৈত্যরা ওটা না নিয়ে যেতে পারে। এখন স্বর্গে নিয়ে যাওয়ার সময় তাড়াহুড়ো করতে গিয়ে চারটে জায়গায় ওই অমৃত কুম্ভ থেকে অমৃত পড়ে, সেই পড়ার যেখানে যেখানে পড়েছে সেই চারটি জায়গায় সেখানে কুম্ভ মেলা হয়।
জি, সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই আসলে কোথায় কোথায় সেই চারটি জায়গা যেখানে কুম্ভ মেলা হয় এবং কখন হয়?
হ্যাঁ, কুম্ভ মেলা হয় চারটি জায়গায়। একটা তো হলো প্রয়াগ, যেটা আগে এলাহাবাদ ছিল, প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে, যেখানে গঙ্গা, যমুনা আর সরস্বতী এই তিনটে নদীর সঙ্গম স্থল। সেটা সবচেয়ে মানে যেহেতু ত্রিবেণী সঙ্গম, সেখানে সবচেয়ে বেশি পবিত্র স্থান বলে এটা পরিচিত, এবং সেখানেই সবচেয়ে বড় মেলাটা হয় কুম্ভ মেলা। এটা প্রত্যেক পূর্ণ কুম্ভ হয় প্রত্যেক 12 বছর অন্তর, আর এছাড়া অর্ধ কুম্ভ হয় প্রত্যেক 6 বছর অন্তর। এবারেরটা কিন্তু অর্ধ কুম্ভ, কিন্তু যোগী আদিত্যনাথ এটাকে পূর্ণ কুম্ভের মর্যাদা দিয়ে এটাকে মহাকুম্ভ বলে ঘোষণা করে দিয়েছেন।
যেটা নিয়ে আসলে রাজনৈতিক মহলে সমালোচনা হয়েছে।
হ্যাঁ, সমালোচনা হয়েছে যে তাহলে এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল, উনি কি আর পরের বারে থাকবেন না সেই জন্য, সে কথা অন্য। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হরিদ্বারে, উত্তরপ্রদেশেরই হরিদ্বারে আরেকটা কুম্ভ মেলা হয়, সেটা হয় হরিদ্বারের, সেখানেও গঙ্গা নদীর প্রত্যেকটা একটা পূর্ণ নদীর পাশে হয়। আর আরেকটা হয় নাসিকে, মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী নদীর তীরে। আরেকটা হয় উজ্জয়িনীতে, সেটা মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে। এই চারটে জায়গায় কুম্ভ মেলা হয়, এবং প্রত্যেক 12 বছর অন্তর একটা জায়গায় হয়, আর বাকিগুলোতে 6 বছর অন্তর হয়। তার মানে কোথাও না কোথাও প্রায় 2-1 বছর অন্তর অন্তর মেলা হচ্ছে, কুম্ভ মেলা হচ্ছে।
জি, এবারের কুম্ভ মেলায় কি পরিমাণ মানুষ সমবেত হয়েছিলেন এবং আসলে তারা কোথা কোথা থেকে এসেছেন?
আসলে কুম্ভ মেলায় এত মানুষ আসে যে এটা বলা দরকার, ইউনেস্কো এটাকে বলেছে যে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ, সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। এবং আরেকটা জিনিসও বলেছে, সেটা খুব মজা, সেটার মানে আমি জানি না, সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাবেশও বলেছে এটাকে ইউনেস্কো। এখন অশান্তি এত বড় সমাবেশ কোথায় হয় সেটা আমি অবশ্য জানি না, কিন্তু এটা ইউনেস্কোর কথা। আর এখানে যারা আসেন তারা ভারতের নানা প্রান্ত থেকে তো আসেনি, বিদেশ থেকেও আসেন। আমি এবারে আমি টিভিতে দেখছিলাম যে ইসরায়েল থেকে বেশ কিছু মানুষ এসেছেন, তারা ইহুদি, কিন্তু তাদের ধর্মের জন্য কিছু না, তারা এই যে এই মানুষের মেলা দেখতে এসেছেন, অসাধারণ লাগছে। তাদের জিজ্ঞেস করলো টিভির রিপোর্টার, জিজ্ঞেস করলো আপনাদের কি ভালো লাগছে, বললাম না সব ভালো লাগছে। এরকম অন্যান্য জায়গা থেকে তো আসেনি, তারা অন্যান্য দেশ থেকে অন্যান্য ধর্মের, এটা শুধুমাত্র তারা তো আর পুণ্যস্নান করতে আসছেন না, কিন্তু তারা মানুষ দেখতে আসছেন। এই যে মিলন মেলা,
জি আসলে আমাদের মেলা দক্ষিণ এশিয়ার ধর্মীয় উৎসব আসলে শুধু ধর্মীয় মানুষজনের জন্য নয়, অন্য ধর্মের মানুষও সেখানে আসলে উৎসব করে, আনন্দ করে এবং ধর্মীয় সম্প্রীতি তো রয়েছেই। আপনার কাছ থেকে আর একটি বিষয় আমরা একটু জানতে চাই যে আসলে এইসব মেলার কি পুণ্য স্নানই মুখ্য উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য?
পুণ্য স্নান যেটা সেটা তো আছেই, ছটা স্নান হয় মোটামুটি বড় বড় তিথি নক্ষত্র মেনে ছটা স্নান হয়, সেগুলোকে বলে শাহী স্নান। সেগুলোতে ডুব দিয়ে স্নান করলে নাকি সবচেয়ে বেশি পুণ্য হয়। এখন আমাদের পাপিমন ভাবি যে আমরা একটুখানি ডুব দিয়ে যদি একটু পুণ্য অর্জন করতে পারি তাহলে অনেকটা সস্তায় হয়ে যায়। সেই জন্য আর কি আমরা ওই গিয়ে যারা যাদের ভক্তি প্রাবল্য আছে তারা ওইখানে গিয়ে ওই স্নানটা করে পুণ্য অর্জন করে।
জি, এবার একটু জানতে চাই গঙ্গাসাগর মেলা নিয়ে, সেখানেও তো আসলে ভক্তরা মূলত পুণ্য স্নান করতেই যান, সেই বিষয়টি যদি একটু বলেন।
হ্যাঁ, সাগরেও সেই একই উদ্দেশ্য, তবে সাগরের যেটা মেলা সেখানে কিন্তু হচ্ছে গঙ্গা আর সাগর, সমুদ্র বেঙ্গল আর গঙ্গা এই দুটোর সঙ্গম স্থল, সেই জন্য ওটাকে বলে গঙ্গাসাগর। সাগর সঙ্গমে রবীন্দ্রনাথের একটা খুব নাম করা কবিতাও আছে যে চল তোকে দিয়ে আসি সাগরের জলে। তখন একটা প্রথা ছিল যে সাগরের জলে যদি কাউকে বিসর্জন দেওয়া হতো, মানে বিসর্জন মানে প্রতীকী বিসর্জন, সে আবার তাকে আবার তুলে নেওয়া হতো, তাহলে নাকি সেটা একটা বিরাট পুণ্য হয়, ওটা সাগর নিয়ে আবার ফিরিয়ে দিল, এটা একটা বিরাট পুণ্য। সে যাই হোক, এখানেও পুণ্য স্নান করতে আসেন এবং কপিল মুনির আশ্রম আছে, সেখানে স্নান করি, কপিল মুনির আশ্রমে সেখানে যান এবং পুজো দেন, এবং সেখানে বলে যে সব সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার, মানে গঙ্গাসাগরের নাকি এমনই মাহাত্ম্য যে সেখানে একবার গেলেই বিরাট পুণ্য অর্জন হয়।
জি, মূলত একটি দ্বীপে মানুষ উপস্থিত হন এবং সেই সাগর দ্বীপে এত মানুষের উপস্থিতি যা ওই অঞ্চলের বাসিন্দাদের জন্য তো অসুবিধা হওয়ারই কথা, এই বিষয়টি কি যদি আমাদেরকে একটু জানান?
এটা খুব মজার ব্যাপার, ওখানে আসলে যে যা হয় আর কি, প্রত্যেকটা জায়গাতেই যখন একটা কোনো সমাবেশ হয় কিছু মানুষ যান, এখানে তো প্রচুর মানুষ যান, সঙ্গে সঙ্গে আবার কিছু মানুষ যান সেখানে একটু পয়সা উপার্জন করতে, এই যে যারা এসছেন তাদের কিছু খাবার যোগান দেওয়া, চা দেওয়া বা অন্যান্য কোনো ভক্তির কোনো জিনিস দিয়ে সেখানে তাদের থেকে একটুখানি পয়সা রোজগার করা। এবং আশপাশে সবচেয়ে যেটা মজা, আমি যেটা বলতে চাইছি, সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, আমি নিজে যখন আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক ছিলাম তখন ওখানে একবার আমি সাগর মেলা কভার করতে গিয়েছিলাম, খবর করতে গিয়েছিলাম, বেশ কিছুদিন আগের কথা বলছি, তখন একটি লোককে দেখলাম, সে বেশ কপালে তিলক তিলক পরে একটা গরু নিয়ে, একটা ছোট বাছুরের মতন একটা গরু তাকে নিয়ে সে দাঁড়িয়ে আছে, এবং অনেক ধনী লোকরা, মারোয়ারি সিন্ধি পাঞ্জাবি সব ধনী লোকরা, বাঙালিরাও কেউ কিছু কিছু, তারা গিয়ে ওখানে ওই তাকে পয়সা দিচ্ছে, বেশ ভালো প্রচুর টাকা দিচ্ছে, এবং ওই সে ওই গরুর লেজটা ধরে কিছুটা হেঁটে যাচ্ছে। এটা একটা, এটাও একটা হিন্দু ধর্মে একটা মিথ আছে, আমাদের অনেক গল্প আছে হিন্দু ধর্মের নানান আচার আচরণের মধ্যে অনেকগুলো গল্প রয়েছে। সেই একটা গল্প হচ্ছে বৈতরণী নদী, বৈতরণী নদী হচ্ছে স্বর্গে যাওয়ার আগে শেষ বাধা, বৈতরণী নদী, ওই নদীটা পেরোতে পারলেই নাকি স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে যায়। তো সেই বৈতরণী নদী পেরোতে হলে গরুর সাহায্য চাই, গরু যেহেতু একটা পবিত্র গো মাতা বলে, তার লেজ ধরে যদি আমরা বৈতরণী পার হয়ে যেতে পারি তাহলে আমাদের স্বর্গে যাওয়ার পথটা প্রশস্ত হয়ে গেল। এখন সেই জন্য ওই গরু তারা নিয়ে এসছে, ওই গরুর লেজ ধরে কিছুটা প্রতীকী হাঁটা, তাতেই নাকি বৈতরণী যাত্রার মাহাত্ম হয়ে গেল। কিন্তু সবচেয়ে মজার যেটা ব্যাপার, এই যে গরু নিয়ে যারা ওখানে এসছে তাদের মধ্যে একজনকে আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি, সে একটু এদিক ওদিক তাকিয়ে আমাকে বলল আমার নাম বদ্রু। বদ্রু বলে হ্যাঁ হ্যাঁ বদ্রু মিয়া, আমাকে আসলে বদ্রু মিয়া বলে, আসলে বদরুদ্দিন। তো আমি বললাম সে কি আপনি মুসলমান হয়ে এখানে করতে এসছেন? বলে তাতে কি আছে, এখানে এত মানুষ এসছে তারা কেউ ধর্মের কথা জিজ্ঞেসও করে নাই, আপনি জিজ্ঞেস করলেন। আমি বললাম যে আমি তো ধর্মের কথা জিজ্ঞেস করি, আমি আপনার নাম জিজ্ঞেস করি, এবং নামটা আপনার বদ্রু মিয়া শুনে আমার মনে হলো যে তাহলে তো আপনি হিন্দু নন। বলে আমাদের এখানে কেউ কিচ্ছু মনে করে না, আমাদের আশপাশের গ্রামের আমরা সবাই এখানে এই সময় আসি, কেউ এটা করি কেউ ওটা করি, আসি গঙ্গাসাগর মেলায় গিয়েছিল এবং সে ছবি তুলতে গেছিল, অনেকে ওই মিলন মেলা দেখতে গেছিল। সে লিখছে যে আমি ওখানে একটা হোগলার ঘরে বসে দেখলাম যে ফজরের নামাজটা করতে পারবো কিনা, দেখলাম পাশে কলের জল আছে সেখানে উজু করে নিলাম এবং ফজরের নামাজটা আমি করলাম। পাশের হোগলার ঘর থেকে তখন নাম গান ভেসে আসছে, আমার খুব ভালো লাগলো। এই যে সবাই মিলে যে ধর্মের বাঁধন কাটিয়ে সবাই মিলে একসঙ্গে বসে যে একটা যে যার নিজের ধর্ম করছে, কিন্তু ওখানে মানুষের মেলা, এই জিনিসটাই হচ্ছে ভারত, এই জিনিসটাই আমার মনে হয় যেন সবচেয়ে ভালো লাগে।
জি, এবং সেটি অব্যাহত থাকলে সবচেয়ে ভালো, যেটি মানুষের জন্য। জি, দীপঙ্কর চক্রবর্তী আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
এবার রয়েছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান নারী কণ্ঠ। আজকের নারী কণ্ঠ পরিবেশন করছেন সাজানা ফিরোজ।
ধন্যবাদ সাবরিনা। আজকে নারী কণ্ঠে যেই গল্প শোনাব সেই নারী একজন প্রবল ইচ্ছে শক্তির একজন আইকন। তিনি হচ্ছেন ভিক্টোরিয়া গ্রাহাম। ভিক্টোরিয়া গ্রাহামকে বলা হয় বিউটি কুইন, কিন্তু তার যে বৈশিষ্ট্যের কারণে তাকে অসাধারণ নারী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তা হচ্ছে তার প্রবল ইচ্ছে শক্তি। তিনি একটি বিশেষ ধরনের জেনেটিক ব্যাধিতে ভুগছেন এবং এই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে তিনি বিরল রোগের বিষয়ে সবাইকে অবহিত করেন। ভয়েস অফ আমেরিকার আনুষ অভেতিসানের প্রতিবেদন থেকে শোনাচ্ছি ভিক্টোরিয়ার সেই জীবনের কাহিনী। ভিক্টোরিয়া যখন ইভিনিং গাউন, হাই হিল আর মাথায় মুকুট পরে স্টেজে হাঁটছিলেন তখন তাকে দেখে বোঝার উপায় নেই তিনি কি ধরনের গুরুতর বংশানুক্রমিক ব্যাধিতে ভুগছেন। এই পর্যন্ত মস্তিষ্কে এবং মেরুদণ্ড মিলিয়ে তার 11টি অপারেশন হয়েছে। তার 60 সেন্টিমিটার দীর্ঘ দাগ রয়েছে পিঠে। তাকে প্রতিদিন 40টি ওষুধ খেতে হয়। ভিক্টোরিয়া বলছিলেন, তিনি বলছিলেন আমাকে প্রতিদিন ঘড়িতে অ্যালার্ম দিতে হয়, অ্যালার্ম ধরে আমাকে এই 40টি ওষুধ খেতে হয়, এর মধ্যে কোনো একটি বাদ পড়ে গেলে আমার অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়, আমি অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলি, শরীর অবশ হয়ে যায়। যে বিরল দুরারোগ্য ব্যাধিতে ভিক্টোরিয়া ভুগছেন তার নাম হচ্ছে এলস-ডানলোস সিন্ড্রোম বা EDS। এই ব্যাধিতে মানুষ তার শরীরের হাড় নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে। ফিজিক্যাল থেরাপিস্ট জ্যান ডোমারহোল্ট বলেন,
I mostly have a lot of pain, almost all their joints hurt constantly 24/7. So the first thing we need to do is figure out what components.
তিনি বলছিলেন এই ধরনের রোগীদের 24 ঘন্টাই হাড়ের জয়েন্টে ব্যথা হতে থাকে, আর তাই আমাদের আগেই নির্ণয় করতে হয় ব্যথাটা কি কারণে হচ্ছে, এটা কি চলাফেরার কোনো কারণে, নাকি মাংসপেশির কোষের কোনো সমস্যার কারণে, নাকি তাদের ঘাড়ে কোনো সমস্যা রয়েছে যা অপারেশনের মাধ্যমে ঠিক করা সম্ভব। তবে এই তীব্র ব্যথা ভিক্টোরিয়াকে দমাতে পারেনি, তার স্বপ্নকে সত্যি করেছেন তিনি। 2016 তাঁকে মিস হোয়াইট ওক খেতাব দেওয়া হয়। এক বছর পর তিনি হন মিস ফ্রস্টবার্গ। ভিক্টোরিয়া জানান তিনি কখনোই তার দাগ লুকানোর চেষ্টা করেননি। তিনি আরও বলছিলেন,
I feel like when I'm able to stand on stage and say, hey, I have an invisible illness or I am disabled, I'm able to speak out for other people.
তিনি বলছিলেন আমি যখন স্টেজে দাঁড়িয়ে বলি আমার একটি বিরল দুরারোগ্য ব্যাধি রয়েছে তখন আমার মনে হয় আমার মতো অন্য সবাইয়ের মনের কথাগুলো আমি বলছি। আমি বলি আমার এই ব্যাধি, এই কষ্ট, এই দাগ থাকা সত্ত্বেও আমরা সুন্দর, নিখুঁত, পূর্ণ। 10 বছর বয়সে ব্যায়ামের সমান্তরাল বার থেকে পড়ে যে মেরুদণ্ডে ব্যথা পান তিনি। ওই সময় ডাক্তাররা কোনো সমস্যা খুঁজে পাননি। ভিক্টোরিয়ার মা মেরি বেথ গ্রাহাম বলেন,
we went to one doctor and her regular doctor, and her doctor said,
তিনি বলছিলেন সবচাইতে কষ্টের মুহূর্ত ছিল যখন ডাক্তার ওকে পাশের একটি ঘরে নিয়ে জানতে চাইল ওর বন্ধু আছে কিনা, ও খুশি কিনা নিজের জীবনে, জিমনাস্টিক্স করতে সে চায় কিনা, যাতে চায় ও যাতে ওর মানসিক সমস্যা আছে কিনা সেটাও জানতে চেয়েছে, ও কোনো বাহানা করছে কিনা জিমনাস্টিক্স ছেড়ে দেবার জন্যে তাও জানতে চেয়েছে। একজন অভিজ্ঞ থেরাপিস্টের সাহায্যে 3 বছর পর ভিক্টোরিয়াকে নিয়ে যাওয়া হয় একজন জেনেটিস্টের কাছে, যিনি নির্ণয় করেন ভিক্টোরিয়ার এই বিরল ব্যাধি নিশ্চিত করেন তিনি। ভিক্টোরিয়ার মা এবং তার নানির এই ব্যাধি রয়েছে, কিন্তু এত কঠিন তাদের ক্ষেত্রে এত কঠিন নয় এই রোগটি। ম্যারি বলেন,
There's a photographer who's actually right here in DC. He asked if I had had pageant headshots done, and I said, "Well, no."
Mary Bolin, shutti bolte jedin amra jante parlam ori oshukher kotha, ekdik diye amra khushi hoyechhilam. Jokhon 19 bochhore Victoria pa rakhlo o or nana somoshya dekha dilo, porashona korte parto na, kichu mone rakhte parto na, or mathar bhar dhore rakhte parto na, tokhon operation korate she raji hoy. Victoria merudonder shonge tar ghar shongjukto kore dar karone tini ekhon tar ghar ba matha narate paren na. এরপরেও তিনি হার মানতে রাজি ছিলেন না। তিনি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন এবং মানুষকে এই ব্যাধি সম্পর্কে অবহিত করেন, সচেতন করেন। ভিক্টোরিয়া বলেন, ডিসিতে একজন চিত্রগ্রাহক আছেন যিনি আমাকে জিজ্ঞেস করেন আমি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছবি তুলেছি কিনা। তখন আমি তাঁকে জানালাম আমার জরুরি অস্ত্রোপচারের কারণে সময়সীমা পার হয়ে গেছে। তখন তিনি আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে বলেন এবং বলেন ঘাড়ের বন্ধনী খুলতে এবং তার সামনে দাঁড়াতে। ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো এই লোকটির মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু কয়েকদিন পর যখন ছবিগুলো আমার সামনে দেখতে পেলাম তখন আমার মনে হলো আমি সত্যি কত সুন্দর। ভিক্টোরিয়া জিব্রা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এডিএস সম্পর্কে সচেতন করার জন্য, মানুষকে জানানো এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও জীবন থেমে থাকার নয়, অনেক কিছুই অর্জন করা সম্ভব প্রবল ইচ্ছে শক্তি থাকলে। ভিক্টোরিয়া বলেন,
I have to make choices. Every day when you get up, you have to make a choice if you're going to let the obstacles in your life define you.
আমাকে প্রতিদিন ভাবতে হয় নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ করতে হয়, জীবনের প্রতিবন্ধকগুলো আমি কতটুকু প্রাধান্য দেব, আমি নিজেকে তৈরি করতে পারব কিনা এই বাধাগুলোকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে। কিন্তু শেষে আমি আমার মনোবল জিতে যাই, আমি এগিয়ে যাই সব বাধা অতিক্রম করে। আজকের দ্বিতীয় প্রতিবেদন ভয়েস অফ আমেরিকার ডিনা মিচেলের। সিলিকন ভ্যালিতে অভিবাসী নারীরা কেমন করছেন, কি ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তারা কাজ করেন, সেই চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত পুষ্পা প্যাটেল গদবাধা সিলিকন ভ্যালির সিইও যেমনটি হওয়া উচিত তেমন নন। তিনি নারী, বিদেশে জন্ম এবং তিনি একজন মা, তবে প্রযুক্তির পৃথিবীতে অগ্রগামী নারী তিনি। তার দক্ষতা দিয়ে অর্জন করে নিয়েছেন আস্থা। পুষ্পা বলেন,
Silicon Valley is known for the entire world about like creating building great products that millions of people hundreds of millions
Pushpa bolchilen puro bishwo ei Silicon Valley er kotha jane ekhane toiri hoy ajostro projuktigoto ponno ja bisher koti koti manush byabohar korchen ei Silicon Valley ke ekhon obibashider valley hisebe nam deya jay keno na ekhane obibashi kormider shongkhai beshi ei kormira kothor porishrom korechen ei porjay ashar jonno eder moddhe onekeri uchchakankha royeche shopno royeche ajostro jar jonno tara din rat kothor porishrom kore cholechen sherokomi ekjon bangladeshi nari লিসা তার কথা বলছিলেন।
আমি এখানে আসছি 4 বছর 4.5 বছর হলো। আমি বাংলাদেশ বুয়েট থেকে পাশ করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে হচ্ছে এরপর আমি 4-5 বছর হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সে ছিলাম ইঞ্জিনিয়ারিং করে, তারপর হচ্ছে আমি এখানে মুভ করি। ওখানে যারা ইঞ্জিনিয়ারিং করে থাকে তারা আসলে যেহেতু ওদেরকে বুয়েটে পড়তে হয় ওরা পুরোটা ট্রেনিং কমপ্লিট করতে পারে না, সো এমনিতে যারা অন্যান্য করে থাকে তারা আরও বেশি ট্রেনিং করে, কিন্তু আমরা মিনিমাল ট্রেনিং করে তারপরে হচ্ছে এখানে হচ্ছে অনেক কম্পিটিটিভ মাইন্ডসেট সবার, যেহেতু হচ্ছে সারা ওয়ার্ল্ডের থেকে বেস্ট টেক পিপলরা আসে, পুরো দেশের থেকেও ইউএসএরও বেস্ট টেক পিপলরা টেক ইন্ডাস্ট্রিতে আসে, এখানেও অনেক বেশি কম্পিটিটিভ। বাট এখানে হচ্ছে অনেক কম্পিটিটিভ মাইন্ডসেট সবার, যেহেতু হচ্ছে সারা ওয়ার্ল্ডের থেকে বেস্ট টেক পিপলরা আসে, পুরো দেশের থেকেও ইউএসএরও বেস্ট টেক পিপলরা টেক ইন্ডাস্ট্রিতে আসে, এখানেও অনেক বেশি কম্পিটিটিভ, বাট এখানের কম্পিটিশনটা একটু ডিফারেন্ট বাংলাদেশের থেকে তুলনায়। এখানে হচ্ছে মানুষজন নিজে থেকে হচ্ছে প্রজেক্ট নিজে নিয়ে নেয়, নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করে, নিজে থেকে বেশি আওয়ার ধরে কাজ করে, তারা নিজেরাই হচ্ছে নতুন ইনোভেশন নিয়ে আসতে চেষ্টা করে। সো এখানকার মাইন্ডসেটটা ওই দিক থেকে অনেক নাইস। মার্ভেল হচ্ছে আমাদের ডাটা স্টোরেজ সিস্টেম, যে ক্লাউড কম্পিউটিং বলি অথবা ডাটা স্টোরেজ বলি অথবা পার্সোনাল কম্পিউটারেও হচ্ছে আপনার যে পিসি আছে, ওই পিসি যে হার্ড ডিস্ক ড্রাইভ বলি, ওই হার্ড ডিস্ক ড্রাইভ, SSD, এগুলো হচ্ছে বানায় তিনটা ডিফারেন্ট কোম্পানি মেইনলি, সিগারেট, ওয়েস্টার্ন ডিজিটাল, তোশিবা। ওটার কন্ট্রোলারটা মার্ভেল বানায়। মার্ভেল আরও বানায় হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস, গাড়িতে আপনি ওয়াইফাই কানেক্ট করেন, নেটওয়ার্কিং, এইসব ডিভাইস বানায়। গুগল ক্রোম কাস্টের ফাই ওদের বানানো ছিল, তো এরকম ফাই লেয়ার হচ্ছে বানায়, নেটওয়ার্কিং বানায় হচ্ছে, আর স্টোরেজে ওরা কাজ করে। এইটা হচ্ছে ওদের বেসিক কোর কম্পিটেন্সি।
যে নারীদের গল্প আজকে জানালাম, যে নারীদের জীবন কাহিনী আজকে আপনাদের জানালাম, এই নারীদের ছবি হয়তো খ্যাতনামা কোনো ব্যবসায়িক সাময়িকীতে ছাপা হয় না, তাদের নামগুলো হয়তো অনেক সময় অজানাতেই রয়ে যায়, কিন্তু এই অভিবাসী নারীরা আগামী প্রযুক্তির পৃথিবীতে আরও সাফল্যের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে কাজ করে যাবেন।
এবার শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। সিরিয়ার উত্তরাঞ্চলে মানবিজ শহরে একজন আত্মঘাতী বোমাবাজ একটি রেস্টুরেন্টের বাইরে জনতার উপর বোমা বিস্ফোরণ করে এবং নিজেকে হত্যা করে। ওই ঘটনায় চারজন আমেরিকান প্রাণ হারায় এবং এ নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর পরিস্থিতি ঠিক কী হবে। বুধবারের ওই হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট তড়িঘড়ি করে আক্রমণের দায় স্বীকার করে এবং বোমাবাজটিকে একজন সিরীয় যোদ্ধা বলে শনাক্ত করেছে। তারা বলছে যে সে যুক্তরাষ্ট্র ও জোট টহলদার সৈন্যদের লক্ষ্যবস্তু করেছিল। মানবিজের চিকিৎসকরা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের দুজন সৈন্য তাৎক্ষণিকভাবেই মারা যায় এবং আহতদের প্রতিবেশী ইরাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বুধবার রাতে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে যে ওই বিস্ফোরণে একজন অসামরিক কর্মী এবং প্রতিরক্ষা বিভাগের একজন ঠিকাদারও মারা যায়। গতকাল বুধবার ব্রিটেনের সংসদে প্রধানমন্ত্রী টেরিজা মে আস্থা ভোটে শেষ পর্যন্ত টিকে গেছেন। এর একদিন আগেই বিধায়করা ব্রিটেনকে ইউরোপ থেকে পৃথক করার তাঁর পরিকল্পনাকে প্রচুর ভোটে নাকচ করে দেন। আস্থা ভোটে রক্ষা পাওয়ার পর মে এখন সংসদের মাধ্যমে ব্রেক্সিট চুক্তির কাজ এগিয়ে নেওয়ার উপর নতুন করে মনোযোগ দিতে পারেন। সোমবারের মধ্যে সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সকে তার নতুন প্রস্তাব দিতে হবে, তবে তিনি এটা পরিষ্কার করে বলেননি যে তিনি ঠিক কী প্রস্তাব দেবেন। আস্থা ভোটের আগে টেরিজা মে বলেছিলেন যে ব্রিটেন 29 মার্চে ইউ ত্যাগ করবে এবং ওই ব্লকটি আলোচনার সময় তখনই বৃদ্ধি করার বিষয়টি বিবেচনা করবে যখন ইউ থেকে বেরিয়ে আসার বাস্তবসম্মত পরিকল্পনা থাকে। পাকিস্তান আফগান তালিবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সংলাপ অক্ষত রাখার জন্য তাদের প্রচেষ্টা জোরালো করেছে, তবে ইসলামাবাদের সরকারি সূত্রগুলো বলছে আলোচনাকারী দুপক্ষের ওপর নির্ভর করছে এই অনিশ্চিত শান্তি প্রক্রিয়ার সাফল্য কিংবা ব্যর্থতা। এই সতর্ক বার্তাটি এমন এক সময় এলো যখন আফগানিস্তান আপোষ আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ আজ পাকিস্তানি রাজধানীতে গিয়ে পৌঁছেছেন, এরকম আশার মুখে যে সে দেশে তাঁর অবস্থানের সময় তালিবান আলোচক এবং তাঁর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক হবে। কাবুল থেকে গতকাল তার রওনা দেবার আগে খলিলজাদ সংবাদদাতাদের বলেন যে তালিবানের সঙ্গে খুব শিগগিরই আলোচনা হবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি, তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। চীনের অর্থনীতির নিয়ন্ত্রক সেখানকার উপপ্রধানমন্ত্রী লিউ হি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে আসছেন। তাঁর এই সফরের লক্ষ্য হচ্ছে বিশ্বের এই দুটি অর্থনৈতিক শক্তির মধ্যে চলমান বাণিজ্য লড়াইয়ের নিষ্পত্তি করা। দক্ষিণ কোরিয়া ইউনহ্যাপ বার্তা সংস্থা বলছে যে উত্তর কোরিয়ার একজন কর্মকর্তা ওয়াশিংটনের পথে আজ বেজিংয়ে পৌঁছেছেন। তিনি উত্তর কোরীয় নেতা কিম জং উন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার দ্বিতীয় বৈঠকের প্রস্তুতির কাজের জন্যই ওয়াশিংটনে আসছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, আমাদের প্রকৌশলী ছিলেন মাইকেল ডুবেন্সকে, আমাদের ফেসবুক লাইভের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি সাবরিনা চৌধুরী এবং
আমি আনিস আহমেদ
আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.